আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এ সপ্তাহে রিসালা শিক্ষার্থীদের ব্যাপারে ১৮টি প্রশ্নোত্তর। আমির আহলে সুন্নতের খলিফার দোয়া। হে আল্লাহ পাক, যে ব্যক্তি এই আমির আহলে সুন্নতের নিকট শিক্ষার্থীদের ব্যাপারে ১৮টি প্রশ্নোত্তর পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে ইলমে দিন অর্জন করার ও এর উপর আমল করার তৌফিক দান করো এবং তার মা বাবা সহ বিনা হিসেবে মাগফিরাত দান করো। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসা ও ভক্তি সহকারে তিনবার দুরুদে পাক পাঠ করল, আল্লাহ পাকের হক হল যে তার ওই দিনের ও ওই রাতের গুনাহ ক্ষমা করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, সোশ্যাল মিডিয়া ব্যবহার কি শিক্ষার্থীদের রেজাল্টে প্রভাব ফেলছে? উত্তর, সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধুমাত্র শিক্ষার্থীদের উপরে নয়, বরং শিক্ষকবৃন্দ, মা বাবা ও সন্তানদের উপরে প্রভাব ফেলছে। সন্তান মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেগে আছে আর মা বেচারি ঘন্টার পর ঘন্টা চিৎকার করছে যে দই নিয়ে আসো, আমার মাথা ব্যথা করছে, অমুক ট্যাবলেটটি নিয়ে আসো, কিন্তু সন্তান সোশ্যাল মিডিয়ায় মগ্ন আর সে জানেও না যে মা তাকে ডাকছে। এটি ইন্টারন্যাশনাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং অবস্থা আশ্চর্যজনক হয়ে গেছে। আমি একবার বিদেশে কোনো হাসপাতালে গিয়েছিলাম, সেখানকার ব্যবস্থাপনা খুব ভালো মনে করা হতো, কিন্তু বিশ্বাস করুন, সিকিউরিটি গার্ড মোবাইল ফোন নিয়ে বসেছিল আর এমন ভাবে মগ্ন ছিল যে আমি আসা যাওয়া করছিলাম কিন্তু তার কোনো খবরও ছিল না। সোশ্যাল মিডিয়া সবাইকে মগ্ন করে দিয়েছে, এর কারণে কত ঘটনা ঘটে যায় হয়তো। গার্ডকে সোশ্যাল মিডিয়ায় মগ্ন দেখে অস্ত্র ছিনিয়েও নেওয়া হয় হয়তো। আল্লাহ পাক দয়া করুক, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না তার এর লোভ না করা উচিত, আর যারা ব্যবহার করে তার উচিত লিমিটেড অর্থাৎ সীমাবদ্ধ ও দিনই কাজে ব্যবহার করা। যেমন সোশ্যাল মিডিয়ায় দাওয়াতে ইসলামের পেজও রয়েছে, নিগরানে সুরার, আমার ও অন্যান্য ওলামায়ে আহলে সুন্নতের পেজ রয়েছে। আমরা ইসলামী লোক, দুনিয়াবী ও চিকিৎসা বিষয়ে তথ্য জানানোর জন্য চেষ্টা করতে থাকি, এর জন্য এসব পেজেস দেখুন এবং এসবের জন্য সময় নির্ধারণ করে নিন। যেমন আসর থেকে মাগরিব সোশ্যাল মিডিয়া ইউজ করব, আসরের পর জিকির ও ওজিফা পাঠ করা শেষ করে কিছুক্ষণের জন্য ব্যবহার করা এবং মাগরিবের আজানের পূর্বে বন্ধ করে মসজিদের দিকে রওনা হওয়া, এতে আপনার এবং আপনার অনেক সময় বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বারবার সোশ্যাল মিডিয়া দেখলে অহেতু কাজে লিপ্ত হয়ে যাবেন। যেমন কখনো দেখবেন যে কোনো ক্লিপ তো আসেনি অথবা কিছু হয়নি তো, পৃথিবীতে কি ঘটছে, অমুক জায়গায় শুনেছি যে কিছু একটা হয়েছে ইত্যাদি, এমনটি করবেন না। লিমিটেড ব্যবহার করবেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে যাবে, নতুবা অবস্থা খুব খারাপ হয়ে যাবে। পৃথিবীর অধিকাংশ অঞ্চলে হয়তো সোশ্যাল মিডিয়ার ইউজার রয়েছে, কোটি কোটি লোক এটা ব্যবহার করছে। আল্লাহ পাক আমাদেরকে সোশ্যাল মিডিয়ার বিপদ থেকে হেফাজত করুক এবং আমরা যেন সোশ্যাল মিডিয়ায় এমন বিশুদ্ধ জায়েজ ব্যবহার করি যার ফলে আমাদের দিন ও দুনিয়ার কাজে প্রভাব না পড়ে। প্রশ্ন, পিএইচডি করা শিক্ষার্থীদের নিজেদের শিক্ষা জীবনে প্রবন্ধ লিখতে হয়, যাকে তারা থিসিস বলে থাকে, তাছাড়া এটা জীবদ্দশায় লিখতে হয়, তাদের এই লেখাগুলো কি কোনো আশিকের রাসূল মুফতি সাহেব থেকে চেক করে নেওয়া উচিত? উত্তর, মূলত কঠিন বিষয়টি হলো যেসব লোকদের দুনিয়াবী স্ট্যাটাস থাকে তারা সাধারণত ওলামায়ে কিরাম থেকে দূরে থাকে। হয়তো এই বেচারারা মনে করে যে মাওলানারা আমাদের কথা কি বুঝবে, তারা তো মসজিদের রুটি খেয়ে থাকে। অথচ এমন কিছু নয়, আমি ইমানদারির কথা বলছি যে আলিমে দিন বেশি মেধাবী হয়ে থাকে আর মুফতিরা হলো মেধাবীদের সর্দার, অর্থাৎ অনেক বেশি মেধাবী হয়ে থাকে। এসব লোকেরা সাধারণত বিনয় ও সরলতার কারণে এই দুনিয়াবী শিক্ষিত লোকদের সাথে বিবাদে জড়ায় না, তবে এর মানে এই নয় যে তারা কিছু বোঝে না। যদি কারো এমন কোন চিন্তা ভাবনা নাও হয়, তবে তাদের এই কুমন্ত্রণা আসতে পারে যে মাওলানারা আমার এই প্রবন্ধ বা আর্টিকেল বুঝবে না। ঠিক আছে, মাওলানা ভালো, আমি জুমার নামাজ তাদেরই পেছনেই পড়ে থাকি, তারা বয়ানও ভালো করে এবং অনেক মাসালাও বলে থাকেন, কিন্তু আমার প্রবন্ধ তারা অনুধাবন করতে পারবে না। অথচ এটি আবশ্যক নয় যে তাদের বুঝে আসবে না, সুতরাং কমপক্ষে সেরিভাবে নিরীক্ষণ করে নেওয়া উচিত। অতঃপর এসব লোকেরা যে প্রবন্ধ লিখে সাধারণত দুনিয়াবী বিষয় হয়ে থাকে এবং তাদের জন্য নিরাপত্তাও এর মাঝে, কেননা কোনো দিনই বিষয় লিখলে তো সম্ভাবনা রয়েছে যে অসংখ্য ভুল ত্রুটি করে বসবে। নিগ্রানেশ্বর বলেন, এসব লোকেরা ইসলামী বিষয় প্রবন্ধ লিখে থাকে। এ প্রসঙ্গে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন, যদি কেউ আসলে লিখার যোগ্য হয় তবে সে যেন লিখে, কিন্তু লিখার উপযুক্ততা সম্পর্কে কিভাবে বুঝবে? স্পষ্টত এর জন্য কোনো উপযুক্ত অর্থাৎ আলিমে দিনকে নিজের লিখনী চেক করাতে হবে। সাধারণত এসব লোক কারো মাধ্যমে চেক করানো ব্যতীত স্বয়ং নিজেকে যোগ্যই মনে করতে থাকে, যেমন বলে আমি কোরআনে পাক পড়েছি এবং রমজান এবং রমজান শরীফে দুই খতম কোরআন পাক আদায় করেছি, এসব লোকেরা মনে করে যে আমরা তো পড়তে পারি। যদি তারা কোনো কারি সাহেবকে তিলাওয়াত শোনায়, তাহলে কারি সাহেব বলবেন যে আপনি তো বিসমিল্লাও বিশুদ্ধ করে পড়তে পারেন না। অতঃপর তাদের সাথে কারি সাহেবের ঝগড়া শুরু হয়ে যাবে যে আমি অনেক বছর যাবত কোরআনে পাক পড়ে আসছি আর আপনি বলছেন আমি বিসমিল্লাও পড়তে পারি না। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোন আলিমে দিনের মাধ্যমে চেক করাবেন না, ততক্ষণ কোন ভুলও ধরতে পারবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 99% লোক সঠিক উচ্চারণ সহকারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারবে না। বরং আমি নোট করেছি যে অধিকাংশ লোক বিসমিল্লাও সঠিকভাবে পড়তে পারে না। সূরা ফাতিহা পড়া তো আরো দূরের কথা। সুতরাং সকলের শিখা উচিত। অনুরূপভাবে যেসব ইসলামী ভাই আর্টিকেল লিখে থাকে, তাদের জন্য এতে অনেক রিস্ক থাকে, বরং দুনিয়াবী আর্টিকেলও কম রিস্ক থাকে না, এতেও তিলকে তাল লিখা হয়ে থাকে। প্রশ্ন, শিক্ষার্থীর কেমন হওয়া উচিত? উত্তর, শিক্ষার্থীর উচিত যে আমার লক্ষ্য হলো আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা, এটা সব সময় মাথায় রাখা, নিজের সময় নষ্ট না করা, চরিত্র ঠিক রাখা, মুখ চোখ ও অন্তরের হেফাজত করা, কোনো কিছু চাওয়া থেকে বেঁচে থাকা, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা পয়সা না চাওয়া, অবশ্য কিছু জানার জন্য নিজের উস্তাদদেরকে প্রশ্ন করতে পারবে, বিনয় করা অর্থাৎ নিজেকে নগণ্য মনে করা, সম্পদ অর্জন করার লালসা থেকে দূরে থাকা অর্থাৎ টাকার লোভে না পড়া, ইলিম অর্জনের লোভ রাখা, মুর্শিদ উস্তাদ ও মাতা পিতার আদব বজায় রাখা, নিজের মাদ্রাসার রুটিন অনুসরণ করা, সাহচর্যের হকের প্রতি সজাগ দৃষ্টি রাখা, অর্থাৎ যেই শিক্ষার্থী তার পাশে বসে তার হকের প্রতি খেয়াল রাখবে যে সে তার নিকটতম প্রতিবেশী এবং তার হক রয়েছে, আর কিয়ামতের দিন তাকে এই প্রশ্ন করা হবে যে নিজের প্রতিবেশীর হক আদায় করেছে নাকি নষ্ট করেছে। সুতরাং তার কষ্টের কারণ যেন না হয়, বরং প্রয়োজন হলে তাকে যেন সহযোগিতা করে, যেমন পড়া ও পড়ানোর ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা হয়ে থাকে। কোন সংকটের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করা, ইবাদতের প্রতি আগ্রহ রাখা, নেকি দাওয়াতও দেওয়া। শিক্ষার্থীর জন্য এই কয়েকটা মাদানী ফুল, যেগুলো আমি মাকতাবাতুল মদিনার কিতাব কামিয়াব তালিবে ইলম কন এর থেকে সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রশ্ন, শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে থাকার পদ্ধতি কেমন হওয়া উচিত? উত্তর, পরস্পর একসাথে থাকারও হক রয়েছে। যেমন একবার আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জঙ্গলে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে তিনি দুটি মিসওয়াক কাটলেন, যার মধ্যে একটি ছিল বাঁকা অর্থাৎ একদিকে হেলে থাকা, আরেকটি ছিল সোজা। তিনি সোজা মিসওয়াকটি তার সাহাবীকে দিয়ে দিলেন। এতে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেয়ে বেশি আপনি সোজা মিসওয়াকটি পাওয়ার হকদার। ইরশাদ করলেন, যে ব্যক্তি মুহূর্ত পরিমাণও কারো সাহচর্যে কাটায়, তবে তাকে সেই সাহচর্যের ব্যাপারে প্রশ্ন করা হবে যে সে ওই সাহচর্যে আল্লাহ পাকের হক আদায় করেছে নাকি নষ্ট করেছে। এই হাদিসের ব্যাখ্যায় হযরত ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, এই বাণী থেকে প্রতীয়মান হয় যে সাহচর্যে আল্লাহ পাকের হক ইসার রয়েছে। সাহচর্যের হক প্রতিটি জায়গায় থাকে। যেমন আমরা সফর করছিলাম আর কয়েক মিনিটের জন্য আমাদের সাথে কেউ বসেছিল, সুতরাং তার জন্য সাহচর্যের হক থাকবে। একই ভাবে যে শিক্ষার্থী আমাদের সাথে জামিয়াতুল মদিনায় রয়েছে, সে আমাদেরই ক্লাসেরই হোক বা অন্য কোনো ক্লাসের হোক, সবাই আমাদের প্রতিবেশী আর তাদের প্রত্যেকেরও হক রয়েছে। মুসলিমের হক তো প্রত্যেকের সাথে সম্পৃক্ত রয়েছে, অতঃপর হোক সে হাজারো মাইল দূরে, এজন্য প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত এবং নিজের চরিত্র সুন্দর করা উচিত। প্রশ্ন, স্টুডেন্টস তথা শিক্ষার্থীদের মধ্যে সাধারণত এই বিষয়টি প্রচলিত রয়েছে যে একে অপরের নোট, কিতাব, স্টেশনারি ও অন্যান্য জিনিস নির্দ্বিধায় ও বিনা অনুমতিতে ব্যবহার করে থাকে, এমনটি করা কেমন? উত্তর, শিক্ষার্থীদের একে অপরের জিনিস ব্যবহার করার বিভিন্ন দিক রয়েছে। যেমন এমন দুজন প্রাপ্তবয়স্ক বন্ধু যাদের পরস্পরের মধ্যে এমনভাবে বন্ধুত্ব রয়েছে যে একে অপরের জিনিস নির্দ্বিধায় ব্যবহার করে এবং তাদের মধ্যে কেউ এটাকে অন্যভাবে দেখে না, তবে এটি জায়েজ। যদি এমন সম্পর্ক না হয় আর তবুও বিনা অনুমতিতে জিনিস এমনভাবে ব্যবহার করে যে এর কোনো ক্ষতি করে বসেছে, তবে ব্যবহারকারী গুনাহগার হবে। এমন পরিস্থিতিতে বলে দেয়া হয় যে আমি কোথায় ক্ষতি করেছি, ব্যাস দুইটা পৃষ্ঠাই তো খাতা থেকে ছিঁড়ে গেছে, মনে রাখবেন এটাও কিন্তু ক্ষতি। একইভাবে কলম দিয়ে লিখলো তো কিছু না কিছু কলম থেকে কমে গেছে আর এর কালি ব্যবহার হয়েছে, সুতরাং এটাও এক প্রকার ক্ষতি। যদি ক্ষতি নাও হয়ে থাকে তারপর বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার করবে না, যে যদি কিয়ামতের দিন পাকড়াও করা হয় তবে কি হবে। অন্যের জিনিস ব্যবহার না করাতেই কল্যাণ নিহিত। সর্বাবস্থায় কল্যাণ এতেই রয়েছে যে বান্দা নিজের জিনিসই ব্যবহার করা, ঘনিষ্ঠ বন্ধুর জিনিসপত্র বিনা অনুমতিতে ব্যবহার না করা আর না বারবার ব্যবহার করার জন্য অনুমতি চাওয়া। কেননা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বন্ধুর মধ্যেও সমস্যার সৃষ্টি হয়ে যায়। যেমন যদি কেউ বন্ধুর মোটরসাইকেল পাংচার করে আসে অথবা অ্যাক্সিডেন্টে কিছুটা ক্ষতি করে দিল, তবে যার ক্ষতি হয়েছে সে খুশিতে মেতে উঠবে না, বরং হতে পারে সে মন্দ কথা বলে নিজের রাগ দেখাবে যে তুমি ঠিকভাবে চালাতে পারো না, সমস্ত পেট্রোল শেষ করে দিয়েছো, জানি না কোথায় গিয়েছিলে, ব্রেক নষ্ট করে ফেলেছ, ইত্যাদি ইত্যাদি। আমাদের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কঠোর দারিদ্রতা সহ্য করতেন, কিন্তু কারো কাছ থেকে চাইতেন না। বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেক ঘটনা বর্ণিত রয়েছে। কিছু কিছু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে বায়াত তথা অঙ্গীকার করেছিলেন যে কারো থেকে কিছু চাইবে না। বায়াতকারীদের মধ্যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন। যদি তিনি রাদিয়াল্লাহু তাআলাহু বাহনের উপর থাকতেন এবং তার চাবুক মাটিতে পড়ে যেত, তখন তিনি কাউকে বলতেন না যে এটা উঠিয়ে দাও, বরং স্বয়ং নিজে নিচে নেমে যেতেন এবং নিজে উঠিয়ে নিতেন। এরকম আরেকটি হাদিসে পাকের ব্যাখ্যায় প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত মুফতি আহমেদিয়া খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এটা বোঝা যাচ্ছে যে এই বিধানটি তাদের জন্য নির্দিষ্ট ছিল, নতুবা পড়ে যাওয়া জিনিস অন্য একজনের মাধ্যমে উঠে নেওয়া নাজায়েজ নয়। প্রশ্ন, যদি স্কুল ব্যাগে কোনো বাচ্চার কোনো জিনিস এসে যায় আর জানে না যে তা কার জিনিস, তবে তা কি করবে? উত্তর, দ্বিতীয় দিন যখন ক্লাসে যাবে তখন জিজ্ঞাসা করবে যে কারো কোনো জিনিস হারিয়েছে কিনা। যদি কেউ বলে যে জি আমার জিনিস হারিয়েছে, তবে তার থেকে সেই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে দিয়ে দিবে। আলামত ইত্যাদি জিজ্ঞাসা করার প্রয়োজন এজন্য হচ্ছে যে যদি কোনো বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে এটি কার, তবে সাধারণত বুঝে বা না বুঝে বাচ্চারা এর দিকে ঝাঁপিয়ে পড়বে আর বলবে যে আমাকে দিয়ে দিন। এভাবে কিছু কিছু বাচ্চা যদিও বা বোধ শক্তি সম্পন্ন হয়ে থাকে, তবুও মিথ্যা বলার অভ্যস্ত হয়ে থাকে, তবে সেও মিথ্যার আশ্রয় নিয়ে বলে দিবে যে জিনিসটি আমার। এজন্য যদি জিনিস দেখানো ব্যতীত জিনিস ও এর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তাহলে জিনিসটি যার সে পেয়ে যাবে। এটাও করা যেতে পারে যে নিজের উস্তাদকে এই জিনিসটি দিয়ে দেয়া আর বলে দেয়া যে কারো এই জিনিসটি আমার ব্যাগে চলে এসেছিল, এখন তিনি কৌশলে যার জিনিস তার কাছে পৌঁছে দিবে। অতএব ব্যাগের মধ্যে কারো জিনিস চলে আসলে তার রেখে দেয়া বা ব্যবহার করার অনুমতি নেই, বরং যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। প্রশ্ন, তথ্যবহুল প্রোগ্রাম সমূহ দেখে দেখে কি মানুষ আলিম হতে পারবে? উত্তর, দেখা দ্বারা কেউ কিছু হয় না। মনোবিজ্ঞান গ্রন্থাদি যদি গাধার উপর তুলে দাও, তবে সে মনোবিজ্ঞানী হয়ে যাবে না। জ্ঞান অর্জন করার দ্বারা জ্ঞানী তথা আলিম হওয়া যায়। আলিম ওই ব্যক্তি হয়ে থাকে যে আলিমের শর্তাবলী পূরণ করে, যেমন সমস্ত আকাইদের ব্যাপারে অবগত হওয়া এবং সেগুলোর উপর অটল থাকা, প্রয়োজনীয় মাসালার জ্ঞান রাখা, নিজের প্রয়োজনীয় মাসালা কিতাব থেকে বের করার যোগ্যতা থাকা। এটা অন্য বিষয় যে অন্য কারো মাধ্যমে বের করা, কিন্তু নিজে বের করার যোগ্যতা রাখে। এখন হোক সেই জ্ঞান নিজের উস্তাদের মাধ্যমে অর্জন করুক, কারো থেকে শুনে অর্জন করুক, কিতাবাদি পাঠ করে অর্জন করুক, তথ্যপুর অনুষ্ঠান সমূহ দেখে অর্জন করুক, অথবা অন্য কারো মাধ্যমে অর্জন করুক, যখন তার একজন আলিমের ন্যায় ইলিম অর্জিত হয়ে যাবে তখন সে আলিম হয়ে যাবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সনদ কোনো বিষয় নয়, ইলিম থাকা চাই। প্রশ্ন, শিক্ষা জীবনে অন্য কোনো দক্ষতা যেমন কম্পিউটার ডিজাইনিং অথবা কম্পোজিং ইত্যাদিও শিখে নেওয়া উচিত? উত্তর, দক্ষতা ও ইলিম উভয়টি দরকার আছে, তবে মনে রাখবেন এই ইলিম দ্বারা উদ্দেশ্য হলো ইলমে দিন, অর্থাৎ সর্বপ্রথম ফরজ ইলম এবং নিজের প্রয়োজনীয় আকিদার বিষয়সমূহ শিখে নেয়া। এরপর প্রয়োজনীয় জরুরি যান্ত্রিক ইলিম যেমন বিভিন্ন ভাষা ইত্যাদি শিখা, তাছাড়া দক্ষতা এবং যার কাছ থেকে দক্ষতা শিখেছে তার থেকে শিখাটা জায়েজ হওয়া, নতুবা দক্ষতা তো সুদেরও শিখা যায়। প্রশ্ন, দিনী শিক্ষার্থীর ইবাদতের ক্ষেত্রে কেমন হওয়া উচিত? উত্তর, বর্তমান শিক্ষার্থীদের ইলিম অর্জন করার জন্য যে সময়টুকু দেয়া হয়ে থাকে তাতেও বেচারারা পিছিয়ে থাকে। শিক্ষার্থীদের অবসর সময়ে হোটেল আর কাবাব সমুচার দোকানে দেখা যায়, অথবা দল বেঁধে আড্ডা মারতে দেখা যাবে। অবশ্য এদের মধ্যে যারা অধ্যয়নের প্রতি আগ্রহ রাখে তাদের সাথে সব সময় বই থাকবে, আর যেখানে তারা দুই মিনিট সময় পাবে তাতে তারা কিতাব খুলে পড়া শুরু করে দিবে। আমি কিছু কিছু শিক্ষার্থীকে দেখেছি যখন অন্যান্য ছাত্ররা কথাবার্তায় ব্যস্ত তখন তারা তাদের থেকে আলাদা হয়ে কিতাব পড়ার মধ্যে লিপ্ত থাকে। তবে এমন শিক্ষার্থীদের ব্যাপারে এরকম বলা যেতে পারে যে লাখের মধ্যে একজন এরকম ছাত্র থাকে। যদি কেউ আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য জ্ঞান অর্জনে মগ্ন ব্যস্ত থাকে, তবে নিশ্চয়ই উচ্চ পর্যায়ে ইবাদত হিসেবে গণ্য হবে। তবে ফরজের ক্ষেত্রে কোনো প্রকার উদাসীনতা না করা এবং নামাজও জামাত সহকারে পড়তে হবে, বরং আল্লাহ পাক তৌফিক দিলে তবে নফল নামাজও পড়বে। হযরত আবু বকর কিত্তানী রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন? বললেন, আমার লেখনী ও সংকলন কোনো কাজে আসেনি, সফলতা সেই দুই রাকাতের বিনিময়ে মিলেছে যা আমি গভীর রাতে উঠে পড়তাম। আল্লাহ পাকে তার বান্দার কোনো কাজটি পছন্দ হয়ে যায় বা তার গোপন রহস্য কি, এ ব্যাপারে আমাদের কোনো কিছু জানা নেই। সুতরাং হতে পারে আমাদের ইলমে দিন পড়া ও পড়ানো কবুল নাও হতে পারে, কেননা পড়া ও পড়ানোর ক্ষেত্রে অসংখ্য ভুলভ্রান্তি হয়ে থাকে। যাই হোক, সাধ্য অনুযায়ী ইলমে দিন অর্জন করা আবশ্যক এবং আমাদেরকে ফরজ ইলিম অর্জন করতেই হবে। তবে এর চেয়ে বেশি জ্ঞান অর্জন করে আলিম হওয়াটা ফরজ আইন নয়, কিন্তু এর অসংখ্য ফজিলত রয়েছে। সুতরাং এই ধাপটিও একনিষ্ঠতার সাথে অর্জন করা উচিত, তবে এই ধাপটি অনেক অনেক কঠিন। প্রশ্ন, মাদ্রাসাতুল মদিনায় শিক্ষার্থীরা যেই খাবার নিয়ে আসে যদি ছুটি হয়ে যায় আর সেই খাবার ফেলে চলে যায়, তবে এই আশঙ্কাও থাকে যে তা খারাপ হয়ে যাবে অথবা তাতে পিঁপড়া চলে আসবে, তাহলে কি সেই খাবার অন্য কারো খাওয়ার অনুমতি রয়েছে? উত্তর, যদি ফ্রিজ থাকে তবে তাতেও রাখতে পারেন। সাধারণত শিক্ষার্থীর বায়োডাটা ও ঘরের মোবাইল নাম্বার ইত্যাদি তো থাকেই, এজন্য যদি এটা জানা যায় যে টিফিনটি কার, তবে কল করে জিজ্ঞাসা করা যেতে পারে যে এই খাবারগুলো কি করব। হতে পারে সে অনুমতি দিয়ে দিবে, এরপর যা মন চাই করতে পারবেন। আজকাল তো এমনিতে খাবার ফেলে দেওয়ার কালচার এমন ভাবে বেড়ে গিয়েছে যে আল্লাহ পাকের পানা, এমন হয়ে থাকে যে কারো হাতে খাবার আসলে তবে সে অবজ্ঞা করে থাকে হয়তো, অথবা ধারণা করে বলে দেয় যে এই খাবার তো ফেলে দেওয়ার মতো, অথচ তা ফেলে দেওয়ার মতো হয় না হয়তো। যাই হোক, যে ব্যক্তি খোদাভীতি সম্পন্ন হবে সে সিদ্ধান্ত নিবে যে এই খাবারটি কি করা যায়। প্রশ্ন, কিছু শিক্ষার্থী মাদ্রাসার ডেস্কে লেখালেখি করে থাকে, এমনটি করা কেমন? উত্তর, ওয়াকফকৃত টেবিলে লেখা যাবে না। কিছু শিক্ষার্থীরা ডেস্কে এমন ভাবে মোটা করে লিখে থাকে যা মুছে ফেলা যায় না, অথচ এটি মাদ্রাসার ডেস্ক। দিনী শিক্ষার্থীর পিতাও যদি সে টেবিল দিয়ে থাকে তারপরও তার উপর লেখার অনুমতি নেই। প্রশ্ন, কিছু শিক্ষার্থী লেখাপড়ায় দুর্বল হয়ে থাকে, সুতরাং পড়ার আগ্রহের জন্য কিছু মাদানী ফুল বলে দিন। উত্তর, দুনিয়াবি শিক্ষার জন্য সমস্ত প্রচেষ্টা করে যাচ্ছে, মিডিয়া, ঘর ও সমাজ সকলেই দুনিয়াবি শিক্ষার পেছনে পড়ে আছে, এর জন্য মোটা অঙ্কের টাকাও খরচ করছে, দামি দামি বই ক্রয় করছে, অনেকে তো লেখাপড়া করার জন্য বিদেশেও গিয়ে থাকে। অতএব দিনী শিক্ষার ব্যাপারে খুবই দুর্বলতা রয়েছে, অথচ দিনী জ্ঞান অর্জনকারী খাওয়া ও থাকা ইত্যাদি সবকিছুর সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, তারপরও এর দিকে মানুষ ধাবিত হয় না। এভাবে বুঝে নিন যে 100 মধ্যে 99% লোক দুনিয়াবি শিক্ষার দিকে ধাবিত হয়ে থাকে, আর শুধুমাত্র 1% বরং এর চেয়েও কম সংখ্যক লোক দিনী শিক্ষার প্রতি আগ্রহী হয়ে থাকে। হয়তো 1000 মধ্যে কোন একজন দিনী শিক্ষার প্রতি আগ্রহী হবে হয়তো। ইলিম অর্জনের ব্যাপারে বর্ণনাকৃত ফজিলত শুধুমাত্র দিনী ইলমের জন্য। হাদিস মোবারকায় জ্ঞান অর্জনের যাই ফজিলত বর্ণনা করা হয়েছে সেই দিনী ইলিমের জন্য। এটা স্পষ্ট যে ইলমে দিনের মাধ্যমে আল্লাহ পাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফেরেশতাদের ব্যাপারে আকীদা জানা যাবে, এর মাধ্যমে জান্নাত ও দোযখের ব্যাপারে আকীদা সম্পর্কে অবগত হওয়া যাবে, বরং ইসলামের সমস্ত মৌলিক আকীদা ইলমে দিন দ্বারাই জানা যাবে। এছাড়াও আরো অনেক বিষয় শুধুমাত্র ইলমে দিনের মাধ্যমে অর্জিত হবে। শুধুমাত্র দুনিয়াবী শিক্ষা অর্জনকারী এ সমস্ত বিষয় কোথা থেকে শিখবে? বরং এদের শিক্ষকদেরকেও এসব বিষয় জানা থাকে না। সুতরাং ইলমে দিন অর্জন করা দরকার। যখন দিনের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জিত হয়ে যাবে, এরপর দুনিয়াবি জ্ঞানের দিকে আসবে, তবে বর্তমান যুগের সমস্ত নিয়মেই হলো উল্টা। নতুবা সাহাবায়ে কিরামের যুগে মুসলমানগণ নিজেদের সন্তানদেরকে সূরা মুলক মুখস্থ করাতেন এবং কবরের প্রশ্নোত্তর শিখাতেন, কিন্তু এখন তো স্বয়ং পিতামাতারাই এসব বিষয় জানে না, তারা বাচ্চাদেরকে আর কি শিখাবে? না মা বাবারা এসব বিষয় জানে, আর না নানা নানি দাদা দাদি, বরং এখন তো ধারণাই করা যায় না এসব বিষয়গুলো কারো জানা আছে। না শিক্ষার্থীরা এ ব্যাপারে কিছু জানে, আর না তাদের টিচাররা, আর না লেকচারার, আর না প্রফেসররা, আর না ডাক্তাররা জানে, কাজে কারা শিখাবে? অথচ এই বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জানা উচিত, কিন্তু সাধারণত মুসলমানদের সঠিকভাবে মুসলিমের অর্থই জানা নেই। এটা তো আল্লাহ পাকের দয়া যে আমরা প্রত্যেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নতুবা জানি না কি হতো। হতে পারে কারো কাছে আমার কথাগুলো খারাপ লাগতে পারে, তবে তারা বলবে যে দুনিয়া চাঁদে পৌঁছে গিয়েছে আর মাওলানা সাহেব এসব কি বলছে। এমন মনোভাব সম্পন্ন ব্যক্তিদের এটা বলবো যে আমি মুসলমানদের কথা বলছি, নাউযুবিল্লাহ, যদি তোমরা ইসলামকে ভালো না বাসো তবে আমি তোমাদেরকে কিছুই বলছি না। আমার আশা যে কোনো মুসলমানই এই কথাগুলো খারাপ ভাবে নিবে না, বরং আমি আমার নিজের জন্য বলিনি, বরং মুসলমানদের আখিরাতের কল্যাণের জন্য বলেছি। সুতরাং খারাপ মনে করার পরিবর্তে খুশি হওয়া উচিত যে আপনাকে কেউ তো বলছে যে কাল আখিরাতে কোন জিনিসটি কাজে আসবে। মনে রাখবেন, ইসলাম মানুষকে দুনিয়াবি শিক্ষা বা বিষয়ের ব্যাপারে নিষেধ করছে না, তবে শর্ত হলো তা শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। সুতরাং হালাল উপার্জন করুন, মা বাবা সন্তান সন্ততির খেদমত করুন এবং নিজের অন্ন বস্ত্র ইত্যাদিরও ব্যবস্থা করুন। প্রত্যেকটি জিনিসের একটি সীমা থাকে, আর আমাদেরকে শরীয়তের সীমা থেকে বের না হওয়া উচিত। প্রশ্ন, বর্তমান সময়ে মানুষের মধ্যে দিনী বা দুনিয়াবি ইলিমের আগ্রহ আপনি কতটুকু পেয়েছেন? এই প্রশ্নটি মালফুজাতে আমিরা আহলে সুন্নাত বিভাগ থেকে করা হয়েছিল, আর এর উত্তর স্বয়ং আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া দিয়েছেন। উত্তর, মাদানী মুজাকারায় মসজিদে এসি চলছে আর এভাবে ইলমে দিন শিখার জন্য সুযোগ করে দেয়া হচ্ছে, কিন্তু এরপরও খুবই কম লোকই আসে। আর যদি এর স্তরে কোচিং সেন্টার, টিউটর অথবা দুনিয়াবি শিক্ষার কোনো প্রতিষ্ঠান হয় আর সেখানে কোনো প্রসিদ্ধ প্রফেসর লেকচার দেয়, তবে অনেক লোক জমা হয়ে যেত, বরং মানুষ টাকা দিয়ে হলেও এমন লোকের লেকচার শুনে থাকে। এমন এমন লেকচারারও রয়েছে যাদের লেকচারের আয়োজন হোটেলে হয়ে থাকে, আর কয়েক টাকা নয়, একজন মানুষের টিকিটের দাম হাজার হাজার টাকা হয়ে থাকে, অথচ ইলমেদিন ফ্রি ও সুযোগ সুবিধা সহকারে শেখানো হয়। বরং অনেক জায়গায় তো খাবারও খাওয়ানো হয়, কিন্তু আফসোস আমাদের ধ্যান ওইদিকে খুব কম। তিন দিনের কাফেলায় সফর করার জন্য মানত করাতে হয় আর হাত পা ধরতে হয়, আর যদি তিন দিনের পিকনিক হয় তো নিজে টাকা দিয়ে চলে যায়। গরমের মধ্যে কত লোকই নিজের খরচে নদী ঝর্ণা ও সমুদ্র সৈকতে পিকনিকের জন্য যায়, আর অনেকে তো পানিতে ডুবে মারাও যায়। পিকনিকের জন্য এমন মনোভাব হয়ে থাকে যে আমরা বিনা খরচে যেতে পারবো, অথচ আল্লাহ পাকের দিন শিখার জন্য বিনা খরচে খাবার দাবার আর থাকার ব্যবস্থাও থাকা চাই। এত কিছু সত্ত্বেও আমাদের হাজারো চাহিদা থাকে। আল্লাহ পাক আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করার স্পৃহা ও আগ্রহ দান করুক। প্রশ্ন, দার্সে নিজামি করা কি আলিম হওয়ার জন্য শর্ত? উত্তর, দার্সে নিজামি করা আলিম হওয়ার জন্য না শর্ত আর না যথেষ্ট। অবশ্য আলিম হওয়ার জন্য একটি অনন্য মাধ্যম। যে ব্যক্তি দার্সে নিজামির সনদ অর্জন করে নিল সে এখন পরিপূর্ণ আলিম হয়ে গেল, এটা আবশ্যক নয়, কেননা একশো ভাগ ফরজ ইলিম দার্সে নিজামিতে পড়ানো হয় না। তাছাড়া এখন দার্সে নিজামি অর্থাৎ আলিম কোর্স ছোট হয়ে যাচ্ছে, অথচ একটা সময় ছিল এই আলিম কোর্স প্রায় ষোলো বছরের হতো, অতঃপর কমতে কমতে দশ বছরে চলে আসলো, এরপর আট বছরের হলো, আর ইসলামী বন্ধের জন্য পাঁচ বছরের হয়ে গেল। মনে রাখবেন, দার্সে নিজামিকে বাধ্য হয়ে সীমিত করা হয়েছে, কেননা এত সময়ের জন্য মানুষ আসেই না। দার্সে নিজামি থেকে অনেক কিতাব বাদ দেওয়া হয়েছে, এমনকি ফার্সি ভাষা, যাকে পূর্বে দার্সে নিজামির আবশ্যকীয় অংশ মনে করা হতো, তাও বাদ দেওয়া হয়েছে। এভাবে অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে যাতে কোনোভাবে মানুষ দার্সে নিজামি করার প্রতি ধাবিত হয় না। করার চেয়ে কিছু হলেও করা উত্তম। প্রশ্ন, দাওরা হাদিস কি ইলমে দিন অর্জন করার শেষ বছর? উত্তর, দাওরাকে ইলমে হাদিস অর্জন করার প্রথম বছর বলা উচিত, কেননা মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে থাকে। দাওরা হাদিস সম্পন্নকারী নিজেকে এটা মনে করে থাকে যে সে যুগের অনেক বড় আলিম হয়ে গিয়েছে, বরং লোকেরা তাকে তখন থেকে আল্লামাও বলে থাকে, অথচ ইলিম অর্জন করার ধারাবাহিকতা এখনো শেষ হয়নি। আপনাকে সামনে আরো অনেক কোর্স করতে হবে। যদি তাখাসুস ফিল ফিক অর্থাৎ মুফতি কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন তবে অবশ্যই ভর্তি হওয়া উচিত। আল্লাহ পাকের নিকট দোয়া যে আপনারা সবাই মুফতি হয়ে যান। তবে এই লালসায় ভর্তি হওয়া উচিত নয় যে আমি মুফতি টাইটেল পেয়ে যাব, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইলমে দিন অর্জন করতে থাকুন এবং সামনে অগ্রসর হতে থাকুন। আল্লাহ পাক তা দান করবেন যা কল্প আসবে না। জিসকা ইলম হো বে গর্জ উসকি জজা কুছ অর হ্যায়। তাখাসুস ফিল ফিক করার দ্বারা উদ্দেশ্য, তাখাসুস ফিল ফিক করার দ্বারা নিজের ইবাদতে যথেষ্ট পরিমাণ শুদ্ধতা চলে আসবে, দিনী মাসালায় দৃঢ়তা বাড়বে এবং এছাড়াও অসংখ্য উপকার অর্জিত হবে। প্রশ্ন, প্রত্যেককে কি তাখাসুস ফিল ফিক, তাখাসুস ফিল হাদিস অথবা অন্যান্য তাখাসুসের দিকে অগ্রসর হওয়া উচিত? উত্তর, প্রত্যেক শিক্ষার্থী তাখাসুস করতে পারে না, অনেকের পারিবারিক সমস্যাও থাকে, তবে প্রচেষ্টাকারীদের মধ্যে সকলের নাম থাকা উচিত। যেমন একটি ঘটনা রয়েছে যে এক বৃদ্ধা হজরত সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের ক্রেতাদের মধ্যে নাম দিতে গিয়েছিল। এইভাবে সকলে চেষ্টা করুন এবং নিজেদের পরিবারের লোকদের মানসিকতা তৈরি করুন। প্রশ্ন, মেডিকেলের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যালের জন্য অনেক রোগীর চিকিৎসা কোনো বেতন ছাড়া করতে হয়, তারা কি এতে ভালো নিয়ত করতে পারবে? উত্তর, যারা প্র্যাকটিক্যালের জন্য বেতন ছাড়া চিকিৎসা করছে তাদের উচিত রোগীদেরকে ওষুধের টাকাও দেয়া। স্বভাবতই তারা তাদের উদ্দেশ্য অর্জনের জন্যই করছে, রোগীদের খেদমত করার উদ্দেশ্য থাকে না, বরং ডিগ্রি অর্জন করাই উদ্দেশ্য হয়ে থাকে। ব্যাস এটা যেন হাতে চলে আসে। যাই হোক, যদি কেউ ক্ষুধাবিধি সম্পন্ন হয়ে থাকে, ভালো ভালো নিয়ত করে আর এর পাশাপাশি এমন ছাড়ও দেয় যা সাধারণত দেয়া হয় না, তবে ভালো নিয়তের সওয়াব পাওয়া যাবে। তবে শর্ত হলো যে সেই নিয়তের কোনো উপযুক্ততা যেন থাকে আর শারীরিকভাবে কোনো সমস্যা না থাকে, নতুবা এসব কাজের শারীরিক ক্ষতি বেশি হয়ে থাকে। প্রশ্ন, কোরআনে পাক পাঠকারী বাচ্চা যদি ছুটি কাটায়, নিজের পড়ার প্রতি মনোযোগ দেওয়ার পরিবর্তে উদাসীন হয়, তবে এই অবস্থায় কারি সাহেবের আচরণ তার সাথে কেমন হওয়া উচিত? সে কি তাকে প্রহার করতে পারবে? শরীয়তের সীমার মধ্যেই থাকতে হবে। আমাদের মাদ্রাসাতুল মদিনায় প্রহার করা অনেক দূরের কথা, হাত লাগানো পর্যন্ত নিষেধ, এবং ব্যাত রাখার তো একেবারেই অনুমতি নেই। কারি সাহেবের উচিত তিনি সেসব বাচ্চাদেরকে স্নেহ ও ভালোবাসা দিয়ে পড়াবে, প্রয়োজন সাপেক্ষে ধমক দিবে এবং এতে চিৎকার চেঁচামেচি এবং অশ্লীল শব্দ ব্যবহার করবে না, বরং কৌশলে ভীতি প্রদর্শন করবে। বাচ্চাদের শিক্ষা দেওয়ার পদ্ধতি, আমাদের দেশে আগে মাদ্রাসাতুল মদিনা এই নিয়ম ছিল যে শিক্ষার্থীদেরকে হাত উপরে করে দাঁড় করিয়ে রাখা হতো, কিছুক্ষণের মধ্যেই তার খবর হয়ে যেত। এই শাস্তিটাও বেশিক্ষণ সময় দেওয়া উচিত নয়, বাচ্চাদের হাতও ব্যথা হয়ে যাবে, বরং উপযুক্ত সময়ের জন্য হয়। যেমন হাত উঠে বলা যে একশো এগারো পর্যন্ত গণনা করো, এইভাবে না প্রহার করা হবে আর না কোনো ক্ষতি। প্রহার করার দ্বারা কোনো উপকার হয় না, বরং হতে পারে আরো জেদি ও নিজের কারি সাহেবের প্রতি বিরক্ত হয়ে যাবে। যেই মা বাবারাও বাচ্চাদের প্রহার করে তাদের সন্তানরা জেদি হয়ে যায়। স্কুল টিচারদের এমন ঘটনা হয়েছে যে কোন এক টিচার শিক্ষার্থীকে প্রহার করল, তখন সেই শিক্ষার্থী প্রতিশোধ নেওয়ার জন্য বন্ধুদের সাথে মিলে টিচারদের পিছনে লেলিয়ে দিল। এখনো হয়তো এরকম ঘটনা ঘটে থাকে, বরং হতে পারে পূর্বের চেয়ে আরো বেশি হবে, কেননা ইলেকট্রনিক মিডিয়াতে প্রহার করার পদ্ধতিও শেখানো হয়ে থাকে। মারধর এটি সারা বিশ্বে কুখ্যাত। যদি কোনো মুসলমান অথবা আলিম এদিন বরং কোনো দাঁড়িয়েওয়ালাও মারধর করে, তবে ধর্মের বদনাম হবে। এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ সোশ্যাল মিডিয়ায় এরকম কথাবার্তা ছড়িয়ে দেয়া শুরু করে দেয়। অতঃপর অমুসলিমরাও এরকম ভুল মন্তব্য করে থাকে যে ইসলামের সহিংসতা আছে, অথচ ইসলামের মধ্যে তো পিঁপড়ার উপরও জুলুম করার মনোভাব নেই। এরপরে যদি কোনো মুসলমান সহিংসতা ঘটায়, তবে তা হল তার পার্সোনাল ম্যাটার, অর্থাৎ ব্যক্তিগত সমস্যা। ইসলাম তাকে সহিংস তার অনুমতি দেয় না, বরং যে ব্যক্তি এ ধরনের মারধর করে সে ভুল করে থাকে। ইসলাম বিনয়, ভালোবাসা ও সুন্দর চরিত্রের শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ করুক এসব যেন নসিব হয়ে যায়। কারো বাচ্চাকে মারার সময় নিজের বাচ্চার কথা স্মরণ করা উচিত যে আমার বাচ্চাকে এভাবে কেউ প্রহার করলে তখন আমি কি সহ্য করতে পারবো। এও তো কারো বাচ্চা, তাকে প্রহার করলে তখন তার মা বাবা কি তা দেখতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।